বিচারের কথাই হল। কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজী উদ্ধার লাভ করবেন, অন্য নামের কথা বলা হয়েছে তা তো হয়নি, বিচার রয়েছে এখানে। কৃষ্ণ নাম কীর্তনের কথা কেন বলছি, কৃষ্ণ নাম ছাড়া তো আরো নাম আছে। একসময় পার্বতী দেবী শিব ঠাকুরকে প্রশ্ন করেছেন, তুমি আমি কোথা থেকে এলাম? শিব ঠাকুর বললেন, তেনৈব হেতুভূতেন বয়ন জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাং স এক পরমেশ্বর। আমরা সেই সর্ব কারণ কারণ যে ভগবান কৃষ্ণ তার থেকেই এসেছি। বাহ, বেশ সুন্দর কথা তো। তিনি কে তার পরিচয়টা বলো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদির গোবিন্দ সর্বকারণ কারণম। খুশি হলেন শিবানী, আবার জিজ্ঞাসা করেছেন, আচ্ছা কার ভজন করবে বলো তো, কার উপাসনা শ্রেষ্ঠ বলো। লোকে তো বিভিন্ন রকম ধরনের কথা বলছে আজ, তুমি ঠিক করে বলো তো কি বলেছেন শিব ঠাকুর। আরাধনান সর্বেশাম বিষ্ণুর আরাধনান পরম। আরাধনা করবে তুমি, উপাসনা করবে ভগবানের, উপাসনা করো। আবার প্রশ্ন করছেন শিবানী, আচ্ছা এর থেকে আর বড় আরাধনা কিছু আছে? আছে একটা গোপনীয় কথা, তাহলে তোমাকে বলছি। তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। সেই ভগবানের আরাধনা যিনি বা যারা শিক্ষা দেবেন সেই তত্ত্বের সেবা আগে করো। শিবানী সন্তুষ্ট। তারপরে জিজ্ঞাসা করছেন, কোন নাম জপ করব? শিবানী তৃতীয় প্রশ্ন, কোন নাম জপ করব? শিব ঠাকুর বলছেন, রাম রামেটি রামেটি রমে রামে মনোরমে সহস্র নাম বিস্তৈর্যং রাম নাম বরাননে। হে বরাননে শিবানী, বিষ্ণু সহস্র নাম করো। বিষ্ণু সহস্র নাম করব, ও তো অনেক সময় লাগবে, তাহলে সংক্ষেপ ব্যবস্থা শোনো, সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, তুমি রাম নাম করো। কিছুক্ষণ পরে দেবী রাম 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 উচ্চারণ করে যাচ্ছেন, ভাবে না তাহলে কিভাবে, আরো সংক্ষিপ্ত ব্যবস্থা আছে, আরো সংক্ষিপ্ত ব্যবস্থা আছে। বলে হ্যাঁ তুমি বলো। সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, তিন রাম নামের সমান এক কৃষ্ণ নাম, সুতরাং তুমি কৃষ্ণ নাম করো। বলো বা এত ভালো বিচার। তখন দেবী কৃষ্ণ কৃষ্ণ বলতে আরম্ভ করলেন, মানে ওভাবে বললে হবে না, তাহলে কিভাবে বলতে হবে। ওই তখনই এসেছে মহামন্ত্রের উপদেশ, দেবীকে তখন উপদেশ করছেন শিব ঠাকুর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তুমি এই নাম জপ করো। এই নাম শিব ঠাকুর জপ করছেন, এই নাম ব্রহ্মা জপ করছেন, এই নাম নারদ ঋষি জপ করছেন, সবাই করছেন। এই নাম জপ করে অজামিল মুক্তি পাচ্ছে, আর কত কি। তত্ত্বদর্শনটা বুঝতে হবে আমাদের, কোন নাম জপ করব। নামের মধ্যে আবার মুখ্য নাম গৌণ নাম, মুখ্য নাম জপ করলে কাজ হবে তাড়াতাড়ি, ফল হবে তাড়াতাড়ি, এই কথা বলা হয়েছে। কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ মুরারি, এই মুখ্য নাম জপ করলে ফল তাড়াতাড়ি হবে। আর যে মহামন্ত্র, সে মহামন্ত্র তো সাধারণ কেউ বলেনি, এটা তো বেদের অংশ, উপনিষদের মধ্যে রয়েছে এই মহামন্ত্রের কথা। এই মহামন্ত্রের কথা সাধারণ মানুষকে উপনিষ করেছে, কুড়ি সন্তরণ উপনিষদ, সেই উপনিষদের মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইভাবে এটা কলিযুগের আরাধ্য পরমোপাস্য একমাত্র নাম, যার নাম মহামন্ত্র, তার ব্রহ্ম নাম, যার নাম ষোলো নাম বত্রিশ অক্ষর। এটাতে আমাদের বিশ্বাস ওই প্রত্যয় নাই, যে নাম শিব ঠাকুর জপ করছেন, যে নাম ব্রহ্মাজি জপ করছেন, যে নাম নারদ ঋষি জপ করছেন, যে নাম সব উনি ঋষিগণ জপ করছেন, সে নামে বিশ্বাস হচ্ছে না, আবার আলাদা নতুন কিছু ব্যবস্থা চাই। আমি অধ্যায়টা ধরেছি কি জন্য জানেন, যুগোপযোগী করে শাস্ত্রে সবকিছু বলা আছে, এইটা বুঝাবার জন্যই, বলবার জন্যই আমি এই চ্যাপ্টারটা ধরেছি। যুগোপযোগী করে আমরা কি বলব, প্রশ্নগুলো যেমন হয়েছিল সেই অনুসারেই উত্তর দেওয়া আছে, সব প্রশ্ন করবার আগেই উত্তর দেওয়া আছে, এমন ব্যাপার। কেন ত্রিকালজ্ঞ ঋষি, ভূত ভবিষ্যৎদর্শী ঋষি, প্রশ্ন করবার আগেই উত্তরটা দেওয়া আছে। এখানে রাজা নিমিরাজ, তিনি প্রশ্ন করছেন নবম ঋষির কাছে, যে ঋষির নাম হলো করভাজন ঋষি, তার কাছে প্রশ্ন করছেন, কস্মিন কালে সভগবান কিং বর্ণ কি দৃশম রিভি নন্না বা কেন বিধিনা পূজ্যতে তদি উচ্চতম। এই প্রশ্ন করছেন কি, ভগবান শ্রীহরি কোন কালে, কোন বর্ণ, কিদৃশ আকৃতি বিশিষ্ট রূপে, কোন নামে, কোন বিধি অনুসারে মানবগণের নিকট সম্পূজিত আরাধিত হয়ে থাকেন, আমায় দয়া করে বলুন। এই আরাধনার কথা, ভগবানের আরাধনার কথা, এবং শেষের দিকে ভগবান নামের আরাধনার কথা বলা হয়েছে। তখন করভাজন বলছেন ঋষি, কৃতং ত্রেতা দ্বাপরঞ্চ কুলিরিত্তিষু কেশব নানাবর্ণাভিধাকার নানৈব বিধিনেজ্যতে। করভাজন বলছেন, হে রাজন, সত্য ত্রেতা দ্বাপর কলি এই চার যুগে ভগবান শ্রীহরি বিবিধ বর্ণ নাম এবং আকৃতি বিশিষ্ট হয়ে ভিন্ন ভিন্ন বিধানানুসারে অর্চিত পূজিত আরাধিত হয়ে থাকেন। কৃতে শুক্ল চতুর্বাহু জটিল বলকলাম্বর কৃষ্ণাজিনোপবিত্তাক্ষণ বিভ্রদণ্ড কমণ্ডলু। সত্যযুগে ভগবান শুক্লবর্ণ চতুর্ভুজ এবং বলকলভসন কৃষ্ণাজিন উপবিত অক্ষমালা দণ্ড কমণ্ডলু ধারণ পূর্বক ব্রহ্মচারী বেশে অবতীর্ণ হয়ে থাকেন। সত্যযুগের আবির্ভূত ভগবানের বর্ণনা এখানে দিয়েছেন, ব্রহ্মচারী বেশ, শুক্লমূর্তি, তপমূর্তি, মনুষ্যাস্তু তদা সন্তা নির্বৈরা সুহৃদ সমা যজন্তি তপসা দেবং সমেন চ দমেন চ। তখনকার প্রজাদের অবস্থা কি ছিল, তৎকালে শান্ত বৈরভাব রহিত সর্বহিতরত সমদর্শী মানবগণ সমদম ও ধ্যান যোগে ভগবদ্ভজন করতেন। সত্যযুগের কথা বললেন, সত্যযুগের নাম হল কৃতযুগ, যে যুগে জন্মগ্রহণ করলে মানুষ কৃতকৃত্য হয়, ধন্য হয়, সেই যুগের নাম হল কৃতযুগ। তথাপি একটা কথা বলা আছে, যে যুগে চৈতন্য মহাপ্রভু আসেন সেই যুগ হল ধন্য কলি যুগ। আপনারা শুনে থাকবেন শাস্ত্রে বর্ণনা আছে, ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি, এই ধন্য কলিতে নিতাই চৈতন্য এসেছেন বলা আছে। সেদিক দিয়ে আমরা ভাগ্যবান ভাগ্যবতী, আমাদের সৌভাগ্য কম কি, কিন্তু কাজ তো করতে হবে আমাদের, ভগবত কথা শ্রবণ কীর্তন স্মরণ তো করতে হবে, সাধন ভজন তো করতে হবে, মুখে বললে তো হবে না, চেষ্টা চাই, সাধন প্রচেষ্টা দরকার, সেইটাই তো শিখিয়েছেন এখানে। সত্যযুগে চতুষ্পাদ ধর্ম ছিল, সেটা এখানে বর্ণনায় আছে। হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যোগেশ্বর মলহ ঈশ্বর পুরুষ ভক্ত পরমাত্মেটি গিয়তে। সেই সত্যযুগে ভগবানকে কি বলে সম্বোধন করা হতো? সত্যযুগে ভগবান হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যোগেশ্বর অমর ঈশ্বর পুরুষ অব্যক্ত পরমাত্মা এই সকল নামে অভিহিত হতেন। সে যুগের প্রজাগণ ভগবানকে এই বলে সম্বোধন করতেন। সত্যযুগ শেষ হল, ত্রেতাযুগ আসছে। ত্রেতায় রক্তবর্ণ চতুর্বাহু স্ত্রী মেখলা হিরণ্য কেশ ত্রজ্জাত্মা শ্রুবদ্ধুপলক্ষণ। যখন ত্রেতাযুগ এলো, ত্রেতাযুগে রক্তবর্ণ চতুর্ভুজ ত্রিগুণ মেখলা যুক্ত পিঙ্গল কেশ বিশিষ্ট বেদত্রয় প্রতিপাদিত বিগ্রহ শ্রুব প্রভৃতি চিহ্নধারী ভগবান অবতীর্ণ হন। ত্রেতাযুগের রক্তমূর্তি মানে যজ্ঞমূর্তি, যজ্ঞমূর্তিতে ভগবান আসছেন। তং তদা মনুজাদেব সর্বদেবময় হরিম যজন্তি বিদ্যয়া ত্রজ্জা ধর্মিষ্ঠা ব্রহ্মবাদিন। তৎকালে বেদজ্ঞ ধার্মিক মানবগণ বেদত্রয় বিহিত কর্মসমূহ দ্বারা সর্বদেবময় শ্রীহরির আরাধনা করতেন। প্রজাগণের এই অবস্থা ছিল। বিষ্ণুর যজ্ঞ প্রশ্নি গর্ভ সর্বদেব উরুক্রম বৃষাকপির জয়ন্তশ্চ উরুগায়ীর্যতে। তখন ভগবানকে কি বলে সম্বোধন করা হতো? ত্রেতাযুগে ভগবান বিষ্ণু যজ্ঞ প্রশ্নি গর্ভ সর্বদেব উরুক্রম বৃষাকপি জয়ন্ত এবং উরুগায় নামে কীর্তিত হয়ে থাকেন। সব শব্দগুলোর ব্যাখ্যা আছে। বৃষাকপি মানে শ্রী বিষ্ণুর যে অবতার, স্মরণ করা মাত্রই ভক্তের যাবতীয় অভীষ্ট লাভ হয়, তিনি হলেন বৃষাকপি। জয়ন্ত একটা শব্দ আছে, জয়ন্ত মানে ভগবানের যে মূর্তি সর্বদাই সর্বোপরি জয়লাভ করে তার নাম জয়ন্ত। সেখানে শুধু জয়ন্ত মুখার্জি বললে হবে না, বা এখন আমাদের যিনি জেনারেল হয়েছেন, ভগবানের নাম বটে কিন্তু তিনি তো ভগবান নন। দ্বাপরে ভগবান শ্যাম পিতৃভাষানি যায়ুধ শ্রীভৎসাদি বীরঙ্কৈশ্চ লক্ষণে উপলক্ষিত। দ্বাপর যুগে ভগবান পীত বসন চক্রাদি নিজ আয়ুধ সমূহ শ্রীভৎস প্রভৃতি চিহ্ন কৌস্তুভ প্রভৃতি লক্ষণে বিভূষিত হয়ে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে থাকেন বলছেন এখানে। তং তদা পুরুষমর্ত্যা মহারাজোপলক্ষণম যজন্তি বেদ তন্ত্রাভ্যাং পরম জিজ্ঞাসা নৃপ। হে রাজন, তৎকালে তত্ত্বজ্ঞানাবিলাসী মনুষ্যগণ ছত্র চামর প্রভৃতি মহারাজ লক্ষণ যুক্ত সেই পরমপুরুষকে বৈদিক তান্ত্রিক বিধি অনুসারে পূজা করে থাকেন। কি মন্ত্র দিয়ে পূজা করতেন তারা? মন্ত্র এখানে লেখা আছে, নমস্তে বাসুদেবায় নম সংকর্ষণায় চ প্রদ্যুম্নায় নিরুদ্ধায় তদ্বং ভগবতে নমঃ। নারায়ণায় ঋষয়ে পুরুষায় মহাত্মনে বিশ্বেশ্বরায় বিশ্বায় সর্বভূতাত্মনে নমঃ। হে ভগবান, বাসুদেব রূপী আপনাকে নমস্কার, সংকর্ষণ রূপী আপনাকে নমস্কার, প্রদ্যুম্ন রূপী আপনাকে নমস্কার, অনিরুদ্ধ রূপী আপনাকে নমস্কার জানাই। হে দেব, হে বিশ্বেশ্বর সর্বভূতান্তর্যামী বিশ্বমূর্তি নারায়ণ ঋষি সঙ্গক মহাপুরুষ রূপী আপনাকে প্রণাম জানাই। সত্যত্রেতা দ্বাপর তিনটে শেষ হল, এখন আসছে ইতি দ্বাপর উর্বিশ সুবন্তি জগদীশ্বরম নানা তন্ত্র বিধানে ন কলাপি তথা শ্রেণু। এখন কলিকালের কথা শোনো, বলছেন করভাজন ঋষি। হে রাজন, দ্বাপর যুগে এবং বিধ মানবগণ জগদীশ্বরের আরাধনা করেন, সম্প্রতি বিবিধ তন্ত্রবিধান অনুসারে কলিযুগের আরাধনার নিয়ম সকল শ্রবণ করুন। কৃষ্ণ বর্ণনতি সা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ের যজন্তি হি সুমেধ। কৃষ্ণ বর্ণ দিশা অকৃষ্ণম, কৃষ্ণ বর্ণায়তি যশ, যার মুখে সব সময় কৃষ্ণ কৃষ্ণ এই নাম, কৃষ্ণ ছড়া কোনো গুড়ি নেই যার মুখে। আর দিশা অকৃষ্ণম কন্টা গৌরবর্ণম, অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ সঙ্গে নাচই ভাব অমূরতি গোরারঙ্গে। তার কথা বলছেন এখানে, গাওত কলিযুগ পাবন নাম ভ্রমই সচিত নদিয়া দাম, তার কথা এখানে এসে যাচ্ছে। অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ সহ যিনি আবির্ভূত হয়েছেন কলিকালে, যজ্ঞই সংকীর্তন প্রায়ের যজন্তি হি শুনে দর্শ, সংকীর্তন যজ্ঞে যিনি আরাধিত হন, নাম সংকীর্তন যজ্ঞে যাকে যিনি আরাধিত হন সেই অবতার আসছেন। মানে কোথাও আছে নাকি আর, এ তো ভাগবতেই আছে, আর কোথায় যাব, বহু শাস্ত্রে আছে, আপনারা ওগুলো খুঁজে নেবেন, গ্রন্থ আছে সব, বহু বহু শাস্ত্রে প্রমাণ আছে, বেদ উপনিষদের সমস্ত প্রমাণ আছে, চৈতন্য মহাপ্রভুর আসবার কথা লেখা আছে। এখানে বলছেন সংকীর্তন যজ্ঞে যিনি আরাধিত হন সেই প্রভু আসবেন কলিকালে। প্রহ্লাদ মহারাজ যে নৃসিংহদেবের কাছে যে স্তব করেছেন তার ভিতরে এই আভাস দেওয়া আছে। মৃতির যব ঋষি দেব যশাবতার লোকানুষ বিভাবয়সী হংসী জগৎ প্রতিপন, ধর্ম মহাপুরুষ পাশি যুগানুবৃত্তম ছন্ন কলৌ যদবস্ত্রিযুগুত সত্তম। এই ভগবান চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে ছন্নাবতার, গুপ্ত অবতার, সে কথা বলা হয়েছে, কিন্তু গুপ্ত কি করে হলো জানি না, যার কথা শাস্ত্রে সব জায়গায় লেখা আছে, বেদে উপনিষদে, উপনিষদের মধ্যে রয়েছে এক জায়গায়, সেখানে বলছেন পিপ্পলাদ ব্রহ্মার পুত্র পিপ্পলাদ তিনি জিজ্ঞাসা করছেন, পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন, ভগবান কোন পাপাচ্ছন্ন প্রজা কথম হচ্ছে রণনীতি, কলি পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে। তখন ব্রহ্মাজি বলছেন রহস্যন্তে বদিষ্যামি, আমি তোমাকে রহস্য বলছি শোনো, জন্মী তীরে নবদ্বীপে গণকাক্ষ ধাননি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ সত্য লোক ভক্তিং লোকে কাশ্যতি তদ্বৈত শ্লোকা ভবন্তি। বেদে উপনিষদে সব জায়গায় এই কথা লেখা আছে, চৈতন্য মহাপ্রভুর কথা। তাই বলি তিনি ছন্নাবতার গুপ্ত অবতার, এটা বলি কি করে, শাস্ত্র তো সব জায়গায় লেখা আছে। ছন্নাবতারের এখন স্তব শুনুন, দুটো স্তব আছে এখানে, ধ্যেয়ং সদা পরিভবগণমভীষ্ট দোহম তীর্থাস্পদং শিববীরিং চিনুতং শরণ্যম ভৃত্তার্তিহং প্রণত পালভবাধিপূতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হে প্রণত জনপালক, হে পরতম পুরুষোত্তম মহাপ্রভু, নিরন্তর ধ্যানযোগ্য অন্যাবিলাস কর্মজ্ঞান যোগাদি কেবল ভক্তি বিরোধী মার্গসমূহের পরাভবকারী কৃষ্ণ প্রেম প্রদ শ্রী গৌর ক্ষেত্র ব্রজমন্ডলাদি তীর্থ সকলের আশ্রয়স্বরূপ ব্রহ্ম সম্প্রদায়াচার্য শ্রীমদ আনন্দ তীর্থানুগত শ্রৌত পথাশ্রিত শ্রী রূপানুগ মহাভাগবত গণের আশ্রয়স্বরূপ শ্রীমদ অদ্বৈত প্রভু এবং বিরিঞ্চাবতার শ্রীমন্নমাচার্য হরিদাস প্রভু কর্তৃক স্তুত সকল আশ্রিত গণের আশ্রয়যোগ্য সভৃত্ত কুষ্টি বিপ্রের আর্তিনাশন সার্বভৌম প্রতাপ রুদ্রাদির মুখারূপ ভবসাগরের পরপারলাদের পূতস্বরূপ আপনার শ্রীপাদ পদ্ম আমি বন্দনা করি। তত্ত্ব সুদূস্তজ সুরেক্ষিত রাজ্য লক্ষ্মী धर्मिष्कार जुवचुषा जदगादरण्यं मायामृगं दयितैप्सितमुन्नधावत् वन्दी महापुरुषते चरणारविन्दं। हे महाप्रभु, बहिर्दृष्टिते सन्न्यास ग्रहण छले वैद भक्ति धर्म प्रचारक आचार्य के लीलाभिनयकारी जगद्गुरु रूपे एवं अंतर्दृष्टिते रागात्मिक सर्वधार्मिक गणेश शिरोमणि श्री राधा कृष्ण विरह वा देवी भावित हरे देवगण वंचित पद प्राणापेक्षा दुष्परिहार्य लक्ष्मी लक्ष्मेश्वरूपिणी श्री विष्णु प्रिया देवी के अथवा ज्ञान ओ ऐश्वर्य मिश्रा मुक्ति ओ भक्ति पर्यंत परित्याग करे विप्रसाप वाक्य छले चतुर्थाश्रम यदि धर्म स्वीकार करत जिनी कामिनी प्रतिष्ठा रूपा धर्मार्थ काम मुख्य रूपा मायार अन्वेषणकारी कृष्णेतर भोग्य विषय अभिनिविष्ट जनेर प्रति अहैतकी अनंदोदय दया प्रयुक्त सर्वत्र साविष्ट प्राणनाथ गोपी जनार लवेर अनुसंधान करेछिलेन विशाखा समीपे चित्रजल्पता उद्घूर्णा वही परम पृष्ठा प्रेयसी राधिका जाके पवार जन्य अभिलाष करेछिलेन लादिनी शक्ति स्वरूपिणी श्रीमती राधिकार अन्वेषणकारी श्री राधा रमणेर अनुसंधानिनी विरहिणी गोपीगणेर भावी विवाहित हुए करेछिलेन সেই আপনার পদকমল আমি বন্দনা করি। মহাপ্রভুর এবং যুগানুরূপাধ্যায় ভগবান যুগবর্তী ভি মনুজয়ী রিজ্যতে রাজন শ্রেয় স্বামীশ্বর হরি। হে রাজন, পরমপুরুষার্থ প্রদাতা ভগবান শ্রীহরি এই রূপে প্রতি যুগে মানব গণকর্তৃক যুগানুরূপ নাম এবং মূর্তি অনুসারে পূজিত হয়ে থাকেন। কলিং সভা জয়ন্তর্যা গুণজ্ঞা সারভাগিন যত্র সংসংকীর্তনে নৈব সর্বসাধু বিলব্ধতে। নাম সংকীর্তনের কথা আসছে। এবার ভগবান কয় মূর্তিতে এসেছেন কলিকালে? নাম রূপে এসেছেন, বিগ্রহ রূপে এসেছেন। চৈতন্য ভাগবতের মধ্যে পাবেন, এই নিয়ে আজকাল অনেক রাজনীতি হচ্ছে। আর দুই জন্মমোর সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। মহাপ্রভু বলছেন মাকে, মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপা তুমি মাতা নামের জননী। এই ভগবানের দুই অবতার, শ্রীমূর্তি এবং নাম, এই দুই মূর্তিতে নিয়ে এসেছেন। সেই কথাটা ওখানে বললেন তার মাকে, শচী মাকে নিমাই বললেন। হে রাজন, এই কলিযুগে একমাত্র শ্রীহরির নাম সংকীর্তন দ্বারাই সর্বযুগের সর্ববিধ পুরুষার্থ লাভ হয় বলে গুণগ্রাহী আর্যগণ এই যুগের বিশেষ প্রশংসা করেছেন। তাহলে কলিযুগে জন্মগ্রহণ করেছি বলে আমাদের দুঃখের কারণ নাই, যদি আমরা সাধন ভজন করি, যদি আমরা গৌর নিত্যানন্দ প্রভুর যদি আনুগত্য করি, যদি পঞ্চতত্ত্বের আনুগত্য করি, সাধন ভজন ঠিকঠিক ভাবে করি, আমাদের কোনো অসুবিধা নাই। মজ্জত পরমো লাভো দেহিনা ধন্যতামিহ যত বিন্দেত পরমাং শান্তি নশ্চতি সংস্কৃতি। ইহ সংসারে ভ্রমণশীল জীবনের এই নাম সংকীর্তন অপেক্ষা পরম লাভজনক আর কিছুই নাই। যেহেতু নাম সংকীর্তন থেকেই পরম শান্তি এবং সংসারে যাবতীয় দুঃখ বিনষ্ট হয়, নামের ফল এইটুকুই, ভগবানের নাম করলে এইটুকুই ফল? না না, এর থেকে অনেক ফল। কি একবার বলুন, ভগবানের নাম করলে বৈদিক সাধন ভক্তি লাভ হয়, ভগবানের নাম করলে পরে ভাব ভক্তি লাভ হয়, ভগবানের নাম করলে পরে প্রেম ভক্তি লাভ হয়, যা জীবের পক্ষে চরম আকাঙ্ক্ষার বিষয়। চৈতন্য মহাপ্রভু জানিয়ে গেছেন, স্বর্গস্বামীগণকে দিয়ে জানিয়ে গেছেন, পরবর্তীকালে বহু গৌড়ীয় আচার্যবর্গ সেইসব নিয়ে বহু ব্যাখ্যা গ্রন্থ রেখে গেছেন আমাদের জন্য, কিন্তু বোকা হতভাগা আমরা সেগুলো নিয়ে চলতে পারছি না, বিচারটা যেন বুঝি না, অস্বীকার করি, অবহেলা করি, এ করলে কি হবে? আছে তো আমাদের জন্য সবই, অভাবটা তো কোনো রাখেননি তারা। আমরা কি করে চলার পথে চলব তার ব্যবস্থাগুলো তো সবই রেখে গেছেন, কেন আমরা উল্টো পাল্টা করছি? শাস্ত্রকে বাদ দিয়ে কিছু করার আছে আমাদের? কিচ্ছু নেই। শাস্ত্র মানে কি? শাসন বাক্য। কার শাসন বাক্য? সুপ্রিম অথরিটি, যিনি সমগ্র জগৎকে শাসন করেন। কিরকম শাসন? স্নেহ শাসন। যার পিছনে আছে স্নেহ, যার পিছনে আছে সোহাগ, তিনি হলেন জগৎবন্ধ, সেই প্রভু। তাকে কি আমরা ভুলে থাকব? সেই প্রেমময় ভগবানকে কি আমরা অস্বীকার করব? যিনি বলছেন তোমাদের সব দায়িত্ব নিচ্ছি, নিত্যানন্দ প্রভু বলছেন দায়িত্ব নিচ্ছি, যথেষ্ট পরিমাণে তোমরা নাম করো, আমার গৌরের নাম করো, কৃতাদিষু প্রজারাজন কলাবিচ্ছন্তি সম্ভবম কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা কচিত কচিন মহারাজ দ্রাবিড়েষু চ ভূরিষ তম্রপূর্ণিমরি যত্র কৃতমালা পয়স্বিনী কাবেরী চ মহাপুণ্য প্রতীচ মহানদী যে পিগন্তি জলমতা সঙ্গ মনুজা মনুজেশ্বর প্রায় ভক্তা ভগবতী বাসুদেবী অমলাশয়া। এখানে একটা কথা বলেছেন যা নিয়ে কিছু ডিসপুট আছে আজকাল, একে বলা হবে প্রভিনশিয়ালিজম। কিন্তু কথাটা তো কৃষ্ণদেবায়ন বেদব্যাস বলছেন। কৃষ্ণদেবায়ন বেদব্যাস কে? তিনি কি সাধারণ মানুষ? শঙ্করের শঙ্করের সাক্ষাৎ ব্যাস নারায়ণ তথা ব্যাস নারায়ণ স্বয়ং কৃষ্ণদেবায়ন বেদব্যাস ভগবানের শক্তাদেশ অবতার। তিনি এ কথাগুলো তো বর্ণনা করেছেন দিব্য দৃষ্টিতে, তার ভিতরে কোন পার্সিয়ালিটি আছে কি? কৃষ্ণদেবায়ন বেদব্যাসের ভিতরে কি কোন প্রভিনশিয়ালিজম আছে, প্রাদেশিকতা আছে? না কোন দেশের কোন ভাষার প্রতি কোন অনিয়া আছে? তিনি বলেছেন কথাটা সত্যযুগের প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণের ইচ্ছা করেন। শুনুন, সত্যযুগের প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণের ইচ্ছা করছেন কেন? এই কলিযুগে কোন কোন স্থানে অল্প সংখ্যক বিশেষত দ্রাবিড় দেশে বহুলভাবে ভগবত ভক্ত পুরুষগণ জন্মগ্রহণ করবেন। দ্রাবিড় দেশে তম্রপর্ণী, বহুতোয়া, কৃতমালা, মহাপুণ্য, কাবেরী, প্রতীচিনামনী, মহানদী প্রবাহিত, এ রাজন যে সকল মানব ওই নদী সমূহের জল পান করেন তারা প্রায় সেই বিশুদ্ধ চিত্ত হয়ে ভগবত ভক্তি লাভ করেন। বর্ণনা আছে কৃষ্ণদৈবায়ন বেদব্যাসের মধ্যে কোন প্রাদেশিকতা ছিল না। দেবর্ষি ভূতাত্ম নৃণাং পিতৃণাং নকিং করণায়ং ঋণী চ রাজন সর্বাত্মনা জ শরণং শরণ্যং গতম মুকুন্দ পরিহৃত্য কর্তম। খুব সুন্দর বিচারের কথা এসেছে। কি কথা? আমরা এই সংসারে বাস করি, পরস্পরে পরস্পরের সাহায্য নিয়ে চলি, শুধু সাহায্য নয়, সাহায্য সহানুভূতি সহযোগিতা এই তিনটি নিয়েই চলি। কিন্তু ফল কি হয়? আমরা ঋণী হয়ে যাই, পরস্পর পরস্পরের কাছে ঋণী হয়ে যাই, এর হাত থেকে কোনো রেহাই নাই। বলে সে কি? তাহলে কি করে চলব? তাই গীতা ভাগবতে পরিষ্কার ভাবে বলা হয়েছে এই ঋণ শোধ করা বড় মুশকিল। प्रथम बलून प्रथम ऋण की देवतागण कचे ऋण, द्वितीय ऋण आत्मीय स्वजन कचे ऋण, तृतीय ऋण प्राणी जगत कचे ऋण, चतुर्थ ऋण नरी ऋण पितृ ऋण, এরকম করে ছটা ঋণ আমাদের হয়ে যাচ্ছে। এই ঋণ শোধ করা যাচ্ছে না, ঋণ শোধ করা বড় কষ্ট। একটা উপায় আছে, কি উপায় বলুন? শাস্ত্রে বলা আছে সর্বাত্মনা যা শরণং শরণ্যম, যিনি সর্বতোভাবে ভগবানের আনুগত্য স্বীকারী,
আজ এই পর্যন্ত থাক। মনসা কল্পতর অভ্যস্ত কৃপা সিন্ধু ভগবত পতিতানং পাবনেভ্যো।
মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিবন্দে শ্রীগুরুং গুণকারণং নমো মহাবদন্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য ভুজৌ কনকাবদাত সংকীর্তনে কপিতর কমলায় তত্ত বিশ্বম্ভর বিজবর জীবধর্ম পাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার পঞ্চসত্তাত্মক কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তস্থং নমামি ভক্ত সত্যিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কন্স রাধা কন্স নমস্তুতি সপ্ত কঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরৈ। অমাদিদেবং করুণানিদানম কমালবর্ণং সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামসি ভাগবত স্বরূপম। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দ শ্রুতি সজ্জন মন্ডলী মাতৃমন্ডলী, আজ আমাকে কিছু সুযোগ দিয়েছেন হরি কথা বলার বঙ্গীয় ভাগবত সমাজ কর্তৃপক্ষ। শরীর অসুস্থ বলে হরি কথা বলার অসমর্থ আমি জানিয়েছিলাম, তথাপি তারা অনুগ্রহ করে আমাকে হরি কথা কীর্তনের জন্য উৎসাহ প্রদান করেছেন। সাধারণভাবে ভগবত কথা কীর্তন করার যে সুযোগ সৌভাগ্য সেটা অনেকেরই লাভ হয় না। আমি সত্য ধন্যাতি ধন্য কেন শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ করবার একটা অপূর্ব সুযোগ, তার জন্যই আমি ধন্যাতি ধন্য কর্তৃপক্ষের নিকট। ভাগবত আলোচনার প্রসঙ্গ, ভাগবত সমাজ সেখানে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। বঙ্গীয় বলতে বাংলাদেশীয় লক্ষ্য করবে, যদি বলা যায় বাংলাদেশীয় তাও ঠিক হবে, যদি বাংলাদেশকেও লক্ষ্য করে বাংলাদেশ বলে তাহলে আমি বলব বৃহত্তর বাংলাদেশ, যেটা বাংলা বিহার উড়িষ্যা এবং কন্যাকুর্য পর্যন্ত এইদিকে ভারতবর্ষের অনেকটা স্থান নিয়ে পঞ্চগঙ্গ। তথাপি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব সমাজ বলতে গেলে এর অর্থ ব্যাপক। চৈতন্য মহাপ্রভু শ্রীমন্ত প্রভুর দ্বারা, হরিদাস ঠাকুরের দ্বারা প্রথমে এই সনাতন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। নির্দেশ ছিল মহাপ্রভু শুনে শুনে নিত্যানন্দ, শুনে হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করলি শিক্ষা, বল কৃষ্ণ অজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। শ্রীমন নিত্যানন্দ প্রভু সেইটাই করেছেন। তাঁর তত্ত্ব আলোচনা করতে গেলে দেখা যায় তিনি নিচে বিশ্ববাসীকে মহাপ্রভুর বিচারটা নিয়ে পরিণাম করতে বলেছেন। যথেষ্ট রে ভ্রাত কুরু হরি হরি ধ্বনি অনীচম তত বা সংসার অনুধিতরণ দায়ী লগে, দায়িত্ব নিচ্ছেন নিত্যানন্দ প্রভু, আমাদের সকল দায়িত্ব নিচ্ছেন। তোমরা উৎসাহের সঙ্গে হরিনাম করো, তাহলে আমি তোমাদের সমস্ত দায়িত্ব নিচ্ছি। শ্রীমন নিত্যানন্দ প্রভু এইটাই হল আনুগত্য। শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু তিনজনেই বৈষ্ণবতত্ত্ব নন, এরা বিষ্ণু তত্ত্ব, আশ্রয় তত্ত্ব, বিষয় ভগবান। গুরুপাদ পদ্মকে বলা হয় আশ্রয় ভগবান, তাই আমরা দেখতে পাই শ্রীলা বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায়, সংসারে পার হই ভক্তির সাগরে, যেডু নিজে সে ভুক আমার নেতাই চন্দ্রে, আমার প্রভুর প্রভু শ্রীগৌর সুন্দর এবার ভরসা চিত্তে ধরি নিরন্তর। বৃন্দাবন দাস ঠাকুরের প্রভু হচ্ছেন শ্রীগৌর নিত্যানন্দ প্রভু, তার প্রভু হচ্ছেন গৌর সুন্দর। তত্ত্বদর্শন পরিষ্কার। আবার বলছেন এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সবে মহাপ্রভুর চরণ, বুঝবার বিষয় তিনজনের
বিষ্ণু তত্ত্ব। তথাপি দুজনকে দেখা যাচ্ছে একজনের অনুগত্য করতেন, তার সেবায় তৎপর। বিচারগুলোতে এই হারিয়ে এসেছে, বিশ্বতত্ত্ব হয়েও তাদের মধ্যে আবার সেবার সৌষ্ঠব লক্ষ্য করা যাচ্ছে। দুনিয়ার লোক ঠিক এই জিনিসটা বুঝতে পারি না, তারা এটা বুঝবার চেষ্টা করেন না। ব্যাপারটা কার প্রতি কেমন সম্মান, কাকে কিভাবে নেব, আমরা কতটুকু পরিমাণে কিভাবে প্রথম মুখেই আসে একটা কথা, ধর্ম জগৎ জানিয়ে আজকাল খুব গণ্ডগোল বাজারে। বহু বিজ্ঞ ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি তারা বলছেন ধর্মকর্মের কিছু প্রয়োজন নেই, ওগুলো বাদ দেওয়া হোক, শুধু ধর্মকে বাদ দিলেই আর সব ঠিক আছে। একদম বলছেন, কিন্তু কথাটা কি ঠিক? যদি ধর্ম বাদ গেল, নীতি আদর্শ বাদ গেল, তাহলে রইলে কি? ধর্ম কাকে বলা হয়েছে শাস্ত্রে এটা আমাদের জানা নেই, তার ব্যাখ্যাটাও বুঝি না আমরা। ধর্মের যে নীতি আদর্শ সেটা জগৎ কল্যাণকর, সেই কথাই শাস্ত্রে বলা হয়েছে। ধর্ম বলতে অন্তত তিন রকমের ধর্ম নিয়ে আলোচনা করতে হবে। প্রথম ধর্ম কি? শারীর ধর্ম। দ্বিতীয় ধর্ম মানুষ ধর্ম। তৃতীয় ধর্ম আত্মিক ধর্ম। এই তিনটার প্রগতি তো এক নয়। সনাতন ধর্মকেই আত্মধর্মকেই যথার্থ ধর্ম বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। সে ধর্মে তো কোন মারামারি কাটাকাটি হলে হলেই নাই, সে ধর্মে তো পরস্পর মিলেমিশে চলবার কথা বলা হয়েছে, সে ধর্মে নীতি আদর্শ বজায় রাখো এই কথা বলা হয়েছে। তার ভিতরে তো কোনো গণ্ডগোলের কথা নেই। যদি কোনো লোক দুটো পাঁচটা লোক তারা যদি কোনো বিশেষ সংস্থার থেকে যদি উল্টোপাল্টা কিছু করে, তার জন্য কি সমস্ত সংস্থাটাকেই বন্ধ করে দিতে হবে না তুলে দিতে হবে, না যে কটা লোক অন্যায় করছে সেই কটা লোককে সাজা দিতে হবে? ব্যাপারটা কি? আজ আমরা দেখতে পাচ্ছি ধর্মটাকে তুলে দেওয়া হোক তাহলে আমরা খুব শান্তিতে থাকবো, এই নীতি বাজারে চলছে। আশ্চর্য ব্যাপার, অথচ দেখতে পাচ্ছি একজন রাজনীতিবিদ তিনি ধর্মের আশ্রয় নিয়ে তার কাজ হাসিল করছেন, একজন সমাজনীতিবিদ তিনি ধর্মের আশ্রয় নিয়ে তার কাজ হাসিল করছেন। এইভাবে চলছে ব্যাপারটা, অথচ ধর্মের সমালোচনা। ধর্মের সমালোচনা হবে কেন? সাধুর সমালোচনা হবে কেন? অসাধুর সমালোচনা হবে, যুক্তির কথা। যদি কেউ অন্যায় করে তার সমালোচনা হবে। আজ তো মানুষ বিভ্রান্ত, ধর্মেই নাকি যত ঘোড়ার ও সব গণ্ডগোলের মূল, এই অনেকে বলতে চাচ্ছেন আজকাল। কিন্তু জিনিস তো তা নয়, তারা তো ঠিক তথ্য অনুসন্ধান করছেন না। আসলে ধর্ম কাকে বলে ওইটাই তাদের জানা নেই। ধর্মের নীতি যে সন্ন্য স্বাধীনতা নেত্রী এটা সবাই ভুলে যাচ্ছেন, তার জন্য সমালোচনা খুব জোরদার। শাস্ত্র বলছেন সম্প্রদায় বিহীন যে মন্ত্রাস্তে বিফলা, সম্প্রদায় বিহীন যে মন্ত্র সেটা বিফল হয়, সফলতা আসিল তার দ্বারা। কি ব্যাপার? মশায় সম্প্রদায় 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 যত গণ্ডগোল করছে, আবার ফের সম্প্রদায় কথা আনছে। সম্প্রদায় কোন গণ্ডগোল করছে না, সৎ সম্প্রদায় যেটা নীতি আদর্শ তাকে বলা হয়েছে সৎ সম্প্রদায়। পাশ্চাত্য দেশের একটা কথা আছে সেক্টেরিয়ান থট, সেই চিন্তাটা এখন আমাদের মাথার মধ্যে ডুবে যাচ্ছে এখানে, তাই আমরা ওই জাতীয় কথা বলছি। কাকে বলে সম্প্রদায়, কাকে বলে সাম্প্রদায়িক, কাকে বলে সাম্প্রদায়িক চিন্তাভাবনা, তার ব্যাখ্যা বুঝি না। ভালোটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি, খারাপটাকে ছুঁড়ে ফেলা দরকার, কিন্তু বর্তমানে ভালোটাকেও আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। কেন? একরকমের বুদ্ধি আছে, নেতি 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 নেতি, এটা নয় এটা নয় এটা নয়, কোনটা হয় সে নিয়ে কোনো বিচার নেই, সে কনক্লুশনে আসছে না, আমরা শুধু নেতি নেতি করে যাচ্ছি। শাস্ত্রের উদাহরণ দেওয়া আছে, একটা বাঁধাকপি কিনে আনা হয়েছে, যাকে দেওয়া হয়েছে রান্না করবার জন্য সে কখনো দেখেনি বাঁধাকপি, সে বাঁকড়া ছাড়াচ্ছে বাঁধাকপির, শেষ করে এতটুকু ছুড়ে ফেলে দিয়েছে, এটা বা কি সবজি? আমাদের অবস্থা সেরকম হয়েছে বর্তমানে, আমরা বেশি বিজ্ঞ হয়েছি, বেশি বুঝদার হয়েছি, সমঝদার হয়েছি, সুতরাং ও সব শুদ্ধ যাক খানা গর্তে আস্তা করে, খারাপের সঙ্গে ভালো চলে যাক সব, আমাদের অস্তিত্ব বিপন্ন। এই তো আজ অবস্থা আমাদের, নীতি আদর্শ যেটা সেটাকে আমরা রাখতে চাচ্ছি না, আর নীতি আদর্শ বিরোধী যা কিছু সেইগুলোকে আমরা খুব আঁকড়ে ধরছি বর্তমানে। বর্তমানে এইগুলো বাজার, এই অবস্থায় উপায় কি? চৈতন্য মহাপ্রভু যে সময় এসেছেন, গৌরত্যানন্দ প্রভু যখন এখানে এসেছেন, তখন দেশের অবস্থা কি ছিল একটু চিন্তা করলে তো হয়। ব্যবহারিক জগৎ সম্পূর্ণ উল্টো ছিল। আপনারা সবাই জানেন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে দেশের অবস্থা কি ছিল, বিড়ালের বিবাহ, বান্দরের বিবাহ, এইসব চলত, সব লাখ লাখ টাকা খরচ হতো। এই হল সামাজিক চিত্র। তারপর শিক্ষার ব্যাপার কি ছিল? পণ্ডিত সমাজ ছিলেন, নব্যনায়ের পণ্ডিত নবদ্বীপ সে সময় অক্সফোর্ড অব বেঙ্গল বলে পরিচিত ছিল, সবাইকে পড়াশোনা করতে গেলে নবদ্বীপেই আসতে হতো, তারা পরস্পর শুধু তর্ক আর তর্ক, কে কাকে হারাবে এই ছিল চিন্তা তাদের। ধর্মদেবতের চিন্তা কি ছিল? মল্লচন্ডী বিশ্বহরি করি জাগরণ, তাতে নৃত্যগীত বাদ্য যোগ্য আচরণ, এই ছিল অবস্থা। ধর্মকর্ম বলতে এই ছিল। কদাচিৎ কোন সৌভাগ্যবান ব্যক্তি গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ করতেন, দেশের অবস্থা তো এই ছিল। সেই সময় চৈতন্য মহাপ্রভু এসেছেন, সেই পরিবেশে তাঁর কথা সব বলে গেছেন, সকলের সঙ্গে মিলনের জনসূত্র রক্ষা করেছেন তিনি। তিনি যা বলতে এসেছেন সেটা হয়তো জগতের লোক বুঝতে পারেনি। তার আসার দুটো কারণ ছিল, একটা ব্যাটারির মুখী, একটা অন্যায় মুখী, একটা তার নিজস্ব ব্যাপার আর একটা জগৎ শিক্ষার জন্য। একটা খুব বুঝতে পারিনি আমরা, এখনো বুঝতে পারছি না। রাধা কৃষ্ণ মিলিত কেন? তিনি গৌরাঙ্গমূর্তিতে এসেছেন, রাধা কৃষ্ণ মিলিত তনু,
জগতের কল্যাণের জন্য, দেহ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য জগৎগুলি রূপে তিনি প্রকটিত হয়েছেন। আর শিক্ষা আমরা নিতে চাইছি না, কিন্তু খুবই দরকার এখন তার শিক্ষা। বুঝতে পারি না তার মধ্যে হানাহানি গণ্ডগোল বহু কিছু। সুতরাং ধর্ম সনাতন ধর্ম যা ভাগবত ধর্ম, আত্ম ধর্ম, নিত্য ধর্ম একই কথা। সেই ধর্মের কথাই শাস্ত্রে বিবৃত হয়েছে, বেদে, বেদান্তে, উপনিষদে, গীতা ভাগবতে, রামায়ণ মহাভারতে, সব জায়গায় সেই কথাই সুন্দরভাবে বিবৃত হয়েছে। সেই একই কথা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে, বক্তব্য এক। ভাগবত আলোচনা করলে আমরা দেখছি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছেন তাঁর গুরু। সেই চতুশ্লোকী ভাগবত আলোচনা করলে দেখছি আমরা শাস্ত্রের অনুমি হল বিধি নিষেধাত্মক, অন্যায় ব্যতিরেক ভাবে সেই শাস্ত্র বিবৃত হয়েছে, প্রকাশিত হয়েছে। আমরা অন্যায়টাকে মানব, কিন্তু ব্যতিরেকটাকে মানতে চাইছি না। এটা খুবই দুঃখের কথা। শাস্ত্র কিন্তু বলছেন, গীতা ভাগবত পরিষ্কার ভাষায় বলছেন, ব্যতিরেকটাকে ছাড়ো, অন্যায়টাকে গ্রহণ করো, নেগেটিভটাকে ছাড়ো। নেগেটিভটা কি? দুঃসঙ্গ। পজিটিভটা কি? সৎসঙ্গ, সাধুসঙ্গ। এটা ভুলে যাচ্ছি কেন আমরা? চতুশ্লোকী ভাগবতের শেষের দিকে যে রয়েছে, এতাবৎএব জিজ্ঞাস্যন তত্ত্ব জিজ্ঞাসনাত্মনঃ অন্যায়াতিরেকাধ্যম যৎসাৎ সর্বত্র সর্বদা। এই অন্যায় ব্যতিরেকমুখী শাস্ত্র, আমি অন্যায়টুকু মানবো, ব্যতিরেকটুকু মানব না, তাহলে কি শাস্ত্র মানে হবে? হবে না, অর্ধকুক্কুটি। এই তোমার বিচার, এইরকম হয়ে যাবে ব্যাপারটা। আমি কিছুটা মানবো, কিছুটা মানব না, তা হবে না। যে কোনো আলোচনা সব বাংলা সুন্দর হবে, কখন? পজিটিভ নেগেটিভ দুটো সাইড নিয়ে কম্পারেটিভ স্টাডি, তাহলে সেটা সব বাংলা সুন্দর হয়। কিন্তু তা তো কই হচ্ছে না আজকাল। আমরা ভালোটুকু শুনতে চাই, যেটুকু আমার পক্ষে দোষাবহ, আমি ছাড়তে পারছি না, সেটা যেন আমার সামনে আলোচনা না হয়। কিন্তু একরকমের দুর্বলতা, কেন এই চিন্তা ভাবনা আমাদের? শাস্ত্রে যেটা বলছেন খারাপ, সেটা ছাড়ো, সদ্ভাব গ্রহণ করো, সদ্বৃত্তি গ্রহণ করো। কথাটা তো এই, তত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান। এই তো ভাগবতের কথা। দুঃসঙ্গ বলে যা কিছু আছে খারাপ ছাড়ো, সাধুসঙ্গ সৎসঙ্গ সদ্ভাব বলে যা কিছু আছে পজিটিভ সাইড, সেটা নিয়ে চলো। কথা তো এই। তাহলে দুটোকেই আমাদের সমানভাবে সাইমন কেন শুধু মানতে হবে? এটা হল শাস্ত্রের উপদেশ। আমাদের যত বস্তুটি আছে সাধন ভজন ক্ষেত্রে, সেগুলো আলোচনার বিষয়। সেটা যদি আমরা পরস্পর আলোচনা না করি, তাহলে আমাদের সাধন ভজন হয় না, হবে না। ঠিক এইটাই বিচার শাস্ত্রে। আমাকে আজ ভাগবত পাঠের জন্য সুযোগ দেওয়া হয়েছে, আমি সময় নষ্ট করছি না, আরম্ভ করছি। এর ভিতরে বহু কথা রয়েছে সুন্দরভাবে।
যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপিত করতে। মুনি নবযোগেন্দ্র সংবাদের একটা অংশ আমি আলোচনা করছি। মহারাজ মুনি প্রজাগণের কল্যাণের জন্য তিনি বহু কাজ করে যাচ্ছেন। ধার্মিক রাজা জনক ঋষির বংশে এই রাজা এসেছেন, প্রজাগণের কল্যাণ চিন্তা করে বহু কিছু কাজ করে যাচ্ছেন। তিনি যাগ যজ্ঞাদি বিভিন্ন রকমের এইসব করে যাচ্ছেন। এক জায়গায় যজ্ঞেতে তিনি হাজির হয়েছেন, কাজ আরম্ভ হয়েছে, এমন সময় সেখানে নজন ঋষি হাজির হয়েছেন যাদের নাম নবযোগেন্দ্র। নজন ঋষির নাম কি? কবি, হবি, অন্তরিক্ষ, পিত্তলায়ন, আবির্ভূত্র, দ্রুণীল, চমস, করভাজন, এই নজন ঋষি। ওই নজন ঋষি যেখানেই যাচ্ছেন একসঙ্গেই যান। ঠিক এইভাবে তারা পৃথিবী পরিভ্রমণ করতে করতে সেই মিনিরাজের যজ্ঞভূমিতে এসে হাজির হলেন। মিনিরাজ আসুন আসুন, স্বাগত সম্ভাষণ জানালেন, তাদের পরে ধৌত করলেন, তারপরে তাদের পূজা করে জিজ্ঞাসা করছেন, ওর তো সাধুসঙ্গ হয়নি, বহু দিনের কিছু প্রশ্ন ছিল, সংশয় ছিল, জেনে নেব সাধু সন্তদের কাছে। আজ যদৃচ্ছাক্রমে আপনারা আমার এই যজ্ঞভূমিতে পদার্পণ করেছেন, আমার বড় সৌভাগ্য, আমি ধন্য হয়েছি, আমার এই যজ্ঞভূমি পবিত্র হয়েছে। আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখব, আমার সংশয় ছেদন করুন। নজন ঋষির কাছে নটা প্রশ্ন করেছেন। প্রথম ঋষির কাছে প্রশ্ন করেছেন, এই যে মায়া যাকে কিছুতেই জয় করা যায় না, সেই দুষ্টের মায়া থেকে আমি কি করে উদ্ধার লাভ করব। আবার প্রশ্ন করেছেন, সনাতন ধর্ম কি, ভাগবত ধর্ম কি, দয়া করে বলুন। এইরকম করে নটা প্রশ্ন তিনি করে গেছেন নজন ঋষির কাছে। সর্বশেষ যে ঋষি করভাজন, সেই ঋষি ঋষির কাছে তার শেষ প্রশ্ন অর্থাৎ নবম প্রশ্ন রয়েছে এখানে, সেইটাই আমরা আলোচনা করব। প্রসঙ্গত এটা হরিনাম সংকীর্তনের বিধি ব্যবস্থাটা এর মধ্যে আছে, যেটা কলিযুগ ধর্ম নাম সংকীর্তন। সত্যযুগের লোক তারা পরমায়ু অনেকটাই ছিলেন, তপস্যা করতেন, তপস্যার দ্বারা ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগ এলো, পরমায়ু একটু কমে গেল, তখন তারা যাগ যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করতেন। দ্বাপর যুগ এলো, আবার একটু পরমায়ু কমল, তারা পূজা অর্চনের দ্বারা ভগবানকে লাভ করতেন। কলিকালে পরমায়ু অত্যন্ত কমে, মাত্র শতবর্ষ আয়ুবর্ষ শতম, তাও আমরা 100 বছর বাঁচি না। বলছেন সময় তো খুব কম হবে, তাই সহস্রারের ব্যবস্থা কি? নাম সংকীর্তন করেই পরম উপায়। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলে নস্তে গতিরন্যথা, এই কথা বলছেন। বলছেন অন্যান্য যুগের নামের যে ফল, সব সাধনার ফল কলিযুগে নাম সংকীর্তনের দ্বারাই লাভ হবে, এই কথা বলা আছে। যদাত্মতি তদাত্মতি কলৌ সংকীর্ত কে শ্রবণ, অন্যান্য যুগের সব ফল কলিকালে হরিনাম সংকীর্তনে লাভ হবে। একটা প্রশ্ন করেছেন,
ভাগবতের অধিবেশন হয়েছিল তিনটে, আপনাদের সকলের জানা আছে। প্রথম অধিবেশন হয়েছিল সন্ন্যপ্রাস মাদরিকাশ্রমে, সেখানে শ্রোতা হচ্ছেন সুখদেব গোস্বামী, বক্তা স্বয়ং কৃষ্ণদেব ভগবান বেদব্যাস। দ্বিতীয় অধিবেশন হয়েছিল সুখদেব সেখানে ভাগবত বক্তা, শ্রোতা হচ্ছেন পরীক্ষিত সহ বহু মুনি ঋষিগণ। তৃতীয় অধিবেশন হয়েছিল নৈমিষারণ্য, সেখানে শৈলকাদি ঋষিগণ, ষাট হাজার ঋষিগণ শ্রোতা, বক্তা হচ্ছেন সুত গোস্বামী। ঋষিগণ প্রশ্ন করেছেন, শৈলকাদি ঋষিগণ সবই তো শুনলেন, সবই বুঝলেন, আমাদের কি ব্যবস্থা? বাপর যুগের শেষ, কলিজীব কি করে উদ্ধার লাভ করবেন? আমরা শুনছি শাস্ত্রে কলিকাল ভয়ঙ্কর কাল। কলিকাল মানে কি? শাস্ত্রেই ব্যাখ্যা দিয়েছেন, কলি মানে বিবাদমান যুগ, যে যুগের লোক মারামারি কাটাকাটি হানাহানি করে মরবে, বিশ্বাস প্রত্যয় পরস্পরের সঙ্গে থাকবে না, সেই যুগ হল কলিযুগ, কলিকাল। কলিযুগ কি করে উদ্ধার লাভ করবে প্রভু বলুন। তিনি বললেন, হ্যাঁ এই প্রশ্ন পরীক্ষিত মহারাজই করেছিলেন আমার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে। এই প্রশ্নটা উত্তর তিনি দিয়ে দিয়েছেন, আমার গুরুদেব যা বলেছেন সেইটা এখানে আমি বলছি আপনাদের, আমার নিজস্ব কোনো বক্তব্য নাই, আমি কি জানি কি বুঝি। মনে ঋষিগণ যা বলে রেখেছেন, ভগবান স্বয়ং যা বলে রেখেছেন, আমি সেইটা এখানে আলোচনা করি। প্রশ্নটা তো এই ছিল, কলিজীব কি করে উদ্ধার লাভ করবে, এই প্রশ্ন ছিল। তা প্রশ্নের উত্তরটা কি এসেছে? কলি অশেষ দোষের আকর, ঠিক বলেছ রাজা, কিন্তু কলির একটা মহৎ গুণ আছে। কি মহৎ গুণ? কলের দোষণী দেয় রাজন অস্তিত্য কো মহান গুণ, একটা মহৎ গুণ কলির আছে।